You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে। সবাইকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আপনারা এই অনুষ্ঠান শুনতে পান প্রতি বুধবার রাত 1:30 থেকে সন্ধ্যা 9:30 পর্যন্ত। আমি আজকের অনুষ্ঠান পরিচালনায় যৌথভাবে এবং প্যানেলে যৌথভাবে আছে জেসমিন আপু এবং আমি সুমিত, এবং আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন রাকিব ভাই এবং দীপ। তো সবাইকে আমি জানাচ্ছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে, সবাই একটু মানে হ্যালো বা এরকম কিছুটা বলেন।
কেমন আছেন আপনারা সবাই?
আচ্ছা, জসমিনাপুর গল্প
আশা করি ভালো আছেন। আজকে প্রোগ্রামটা আমাদের একটু অন্যরকম হবে মনে হয়, আমাদের শ্রোতা যারা তারা মিউজিকটা শুনেই মনে হয় বুঝতে পেরেছেন।
রাইট, আজকের অনুষ্ঠানটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সো কি রবীন্দ্র জয়ন্তী আছে, সে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে অ্যাকচুয়ালি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে স্পেশাল অনুষ্ঠান। সো আজকের অনুষ্ঠানে কথা কম এবং আমরা গান এবং কবিতা এবং নাটক বেশি শুনবো, কারণ রবীন্দ্রনাথের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। একমাত্র মানে বলা যেতে পারে অ্যাকচুয়ালি তার কারণেই বাংলা সাহিত্য আজ এই অবস্থানে পৌঁছেছে। রাকিব ভাই, আপনি একটু হ্যালো বলেন, আপনার গলাটা সবাই
শুভ সন্ধ্যা সবাইকে।
আচ্ছা, আর দীপ একটু হ্যালো বলুন।
হ্যালো
হ্যালো। আচ্ছা, দীপ হ্যালো বলছে। দীপ আমার ভাই, আর রাকিব ভাই হচ্ছে মিস্টার জেসমিন আপু। আমরা আবার ইনস্ট্রুমেন্টালটা আবার ফিরে যাচ্ছি, আমরা আবার পরে কোথায় ফেরত চলে আসবো, উপভোগ করুন। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা ইনস্ট্রুমেন্ট একটু উপভোগ করলেন। একটি পিয়ানো পিস ছিল এবং যে গানটির উপরে পিয়ানো পিসটি বাজানো হয়েছে সেটি হচ্ছে একই লাবণ্য পূর্ণপ্রাণ। পিয়ানোটি বাজিয়েছেন এস এম এহসানুল হক। ব্যক্তিগতভাবে এস এম এহসানুল হক আমার বন্ধু এবং সে রিসেন্ট কিছুদিন আগে ছায়ানটা একটা প্রোগ্রাম করে এবং ইট ওয়াজ এ একক পিয়ানো সন্ধ্যা, এবং সেখান থেকে আমি গানটি মেরে দিয়েছি।
বাজনাটা খুবই সুন্দর।
থ্যাংক ইউ। আমি আপনার মানে অ্যাপ্রিসিয়েশনটা আমি তাকে পাস করে দেবো। অ্যাকচুয়ালি পার্সোনালি এটা আমার খুব ফেভারিট একটা গান, এবং এটার মিউজিক পিসটা আমার মানে আমার মনে হয়েছে যে তার বাজানোটা খুবই সুন্দর হয়েছে, এবং এটা যে মানে মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ টু মাচ প্রফেশনাল, মানে অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের মধ্যে এত ভালো পিয়ানো বাদক আমি খুব কমই পেয়েছি। তো আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি আজকের স্পেশাল অনুষ্ঠানে আমি ওর বাজনাটা বাজাতে পারছি। তো আজের অনুষ্ঠান যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরকে নেই, তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিছুটা বলে নেই প্রথমে, তারপরে আমরা অ্যাকচুয়ালি আর গত আমাদের যে আর যা যা সাজানো কি বলা যেতে পারে, অ্যাকচুয়ালি আমাদের যা যা গান নাটক কবিতার যে সাজানো ডালি আছে সেগুলো আস্তে আস্তে আমরা পসার খুলব। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, আর বাংলা সেটা হচ্ছে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
কোন দিকে তার বিচরণ ছিল না সেটা আসলে খুঁজে বের করা
খুবই মুশকিল, খুঁজে বের করা খুবই মুশকিল, মানে একটা লোক এত কিছু কিভাবে করে আমি ঠিক জানি না। হ্যাঁ, তো তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবি, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়েছে। তার
আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, আজকে আমাদের প্রোগ্রামটা আমরা যেভাবে সাজিয়েছি আর কি, যে রবীন্দ্রনাথ কত বড় কবি কিংবা কত বড় লেখক, নাট্যকার, উপন্যাস ছিলেন সেটা সে বিষয়ে এবার আমরা একটু কম যাব, কারণ এটা আসলে সবাই জানে আর আমরা খুব বড় মানে রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে কথা বলবো এত বড় আজকে। আমি যেটা করতে চেয়েছিলাম যে মানুষ হিসেবে, এবং আমরা জানি রবীন্দ্রনাথের কিছু জমিদারি বাংলাদেশে ছিল, সাধারণ মানুষের কাছে উনি কেমন ছিলেন, সাধারণ মানুষকে নিয়ে উনি কেমন ভাবতেন। তুমি জানো যে বাংলাদেশের অবস্থা এখন খুব খারাপ, এবং কিছু যেমন নিম্নবিত্ত, আমার কাছে যেটা মনে হয় নিম্নবিত্ত এবং উচ্চবিত্তের যে ব্যবধানটা অনেক বেশি বেড়ে গেছে, এবং আমরা নিম্নবিত্তদের যেভাবে যে চোখে দেখি সেটার জন্যই আমার মনে হয় যে এই সমস্যাগুলো। আমি এই জন্য আজকে আমি রবীন্দ্রনাথের জীবনের তার সেই সাধারণ মানুষদের সাথে যে আচরণগুলো সেগুলো আজকে একটু ঘেঁটে দেখলাম, দেখলাম যে অসাধারণ, তো সেই জিনিসগুলোই আজকে একটু আলোকপাত করতে চাই, সেই জিনিসগুলো আজকে আমি আমার শ্রোতাদের সাথে আমরা সেগুলো একটু শেয়ার করব।
অবশ্যই অবশ্যই, তাহলে অসাধারণ রবীন্দ্রনাথের সাধারণ মানুষের সাথে অসাধারণ রিলেশন গুলো আমরা আজকে অসাধারণ ভাবে আপনার কাছ থেকে আমরা জেনে নিব। খুবই ভালো লাগছে এরকম একটা ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য, এবং আমি আপনার জানি একটা কথা আমি একচুয়ালি শেয়ার করতে চাই আমি সবার সাথে, সেটা হচ্ছে যে আজ থেকে এক বছর আগে আমি প্রথম ব্রডকাস্টার হিসেবে এই রেডিওতে আমার যাত্রা শুরু হয়, এবং আমার মনে আছে আমি প্রথম অনুষ্ঠানটা করেছিলাম সেটা মানে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান ছিল, সেই সময় তাহসিন ছিল আমার সাথে প্যানেলে, আর আপনি এখন যেখানে বসে আছেন আমি এখানে বসেছিলাম, আমি এখানে বসেছিলাম। তো আমার মনে আছে মানে আমি এক বছর পরও ঠিক একই অনুষ্ঠানটা করতে পারছি, সো আই এম রিয়েলি রিয়েলি প্রাউড, আমার মানে খুবই গর্বিত লাগছে। থ্যাংক ইউ, ইটস অলসো মাই ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি ইন ভিশন বাংলা রেডিও, সো সবাইকে এর জন্য আমি আবার দোয়া চাচ্ছি সবার কাছ থেকে। তো আমরা এখন কি একটি গানে চলে যাবো? ঠিক আছে, আমি এখন যে গানটি শুনবো এটা হচ্ছে রবীন্দ্রনাথের গানের যে সংকলন গীতবিতান তার প্রথম গান, এই গানটি আমাদের সবার কাছে কম বেশি অজানা, আমি ভাবলাম একটু সবাইকে জানাই, তা আশা করি সবার কাছে গানটি ভালো লাগবে, চলুন আমরা গানটি শুনি।
পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গয়লাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দোয়, সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে সেই দই। দই 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 ভালো দই। এই যে রাস্তায় প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে। প্রহরী প্রহরী একটিবার শুনে যাও না প্রহরী।
অমন করে ডাকাডাকি করছে কেন? আমায় ভয় করো না তুমি।
কেন তোমাকে ভয় করব?
যদি তোমাকে ধরে নিয়ে যাই?
কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে ওই পাহাড় পেরিয়ে
একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই?
রাজার কাছে নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিন রাত্রি এখানেই বসে থাকতে হবে।
কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে। তোমার মুখ যেন কেমন সাদা হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে, তোমার হাত দুখানিতে শিরগুলো দেখা যাচ্ছে।
তুমি ঘন্টা বাজাবে না প্রহরী?
এখনো সময় হয়নি।
কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে।
সে কি হয়, সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই।
বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুর বেলা আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায়, পিসেমশায় কোথায় কাজ করতে বেরিয়ে যান। পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। আমাদের ক্ষুদে কুকুরটা উঠোনে ওই কোণের ছায়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে। তখন তোমার ওই ঘন্টা বাজে ঢং 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 ঢং। তোমার ঘন্টা কেন বাজে?
ঘন্টা এই কথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে।
কোথায় চলে যাচ্ছে, কোন দেশে,
সে কথা কেউ জানে না।
সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যাই, যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। আমরা এতক্ষণ আমি এবং রাকিব যে নাটকটি একটু করার চেষ্টা করলাম, বলা যেতে পারে অনেকটা রিডিং পড়লাম আর কি। তো এটি আমরা জানি খুবই বিখ্যাত একটা নাটক ডাকঘর। নাটকের খুবই একটা ছোট্ট একটা ক্ষুদ্র অংশ বিশেষ আমরা পড়ে শোনালাম।
চমৎকার, আপনি কেন বলছেন এটাকে রিডিং আমি জানি না, আমার কাছে নাটকই মনে হচ্ছিল। আমি জাস্ট মনে করছিলাম যে আমি বোধহয় জাস্ট দেখছি আর কি, রাকিব ভাইকে প্রহরী হিসেবে চিন্তা করছিলাম আর আপনাকে দুইয়ালা হিসেবে। হ্যাঁ, তো ভালোই লাগছিল, খারাপ নয়। ঠিক আছে, আমাদের মানে থ্যাংকস ফর শেয়ারিং দিস নাটক, মানে আমাদের আমাদের সাথে খুবই চমৎকার। আর রাকিব ভাই আপনার অভিনয় অসাধারণ, ধন্যবাদ। আর জেসমিন বাবুকে আর কিছু বলে আমি ছোট করতে যাই না। আচ্ছা, তো আমাদের আর কিছু কি মানে ইন্টারেস্টিং কোনো আপনি কি শেয়ার করবেন?
হ্যাঁ, আমি যে ইন্টারেস্টিং জিনিসগুলো আসলে পেয়েছি, তো আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি জমিদারি বাংলাদেশে ছিল, একটি কুষ্টিয়া, একটি পাবনা এবং আর একটি নওগাঁতে। আচ্ছা, নওগাঁর কথাটা যখন বলি তখন আমার খুব ভালো লাগে, কারণ আমার দেশের বাড়ি নওগাঁ। আমার নওগাঁয় যে প্রতিষ্ঠারে ওনার জমিদারি ছিল, আমাদের গ্রামটা ঠিক প্রতিষ্ঠারের পাশে, পাশের গ্রামে আমাদের বাড়ি। তো যাই হোক, তো রবীন্দ্রনাথের আমি আজকে যেটা আমরা একটু আগে বলেছিলাম যে রবি ঠাকুরের সাধারণ মানুষের সাথে তার যোগাযোগটা, অসাধারণ যে সম্পর্কটা ছিল সেটা কিছু 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 গল্প এবং ঘটনার মাধ্যমে। যেমন একটা জায়গায় রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ রায় স্মৃতিচারণ করেছেন এভাবে, বাবা আমলাদের কথায় চোখ বুঝে কোন চিঠি সই করতেন না, বাবাকে সেজন্য কর্মচারীরা খুব সমীহ করত। সকালবেলায় হিসাব দেখা হলে আর চিঠিপত্র সই করা হয়ে গেলে প্রজাদের দরবার বসত। বাবার কাছে প্রজাদের অবারিত দ্বার ছিল, কোন কর্মচারী সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করতে সাহস করতেন না। প্রজারা বাবার কাছে সবসময় যে নালিশ করতে আসত তা নয়, তার কাছে ঘরের কথা বলতে, তাদের সুখ দুঃখের কথা জানাতেও আসত। হাতে একটা দরখাস্ত থাকত অবশ্য, কিন্তু বেশিরভাগ সময় সেটা উপলক্ষ মাত্র। ধর্মাবতার পিতার কাছে একটা আরজি বা নালিশ না নিয়ে খালি হাতে আসে কি করে? সত্যিকার নালিশ থাকলে বাবাকেই জজ ম্যাজিস্ট্রেটের স্থান অধিকার করতে হতো। আমাদের জমিদারির মধ্যে কোন বিবাদ নিয়ে প্রজারা আদালতে কখনো যেত না।
আসলে অসাধারণ,
মানে এত বড় একজন মানুষ উনি একজন জমিদার, আমরা কিন্তু জমিদার শুনলেই ভাবি যে
মানে
কিংবা অত্যাচারী কিংবা রাগী একজন মানুষ, অথচ উনি সবার কাছে কত সহজ ছিলেন। এমনকি যেটা আসলে মাঝে মাঝে প্রবলেম করে মিডিলম্যান যারা, আমলারা, কর্মচারীরা, যেমন যাও যাবে না স্যার, এখন এই করতেছে সেই করতে, তাই না? এরকম কিছু ব্যাপার
ছিল না
যে এই ব্যাপারগুলো তার কর্মচারীরা তার সাথে করার সাহসই পেত না।
মানে এটা আসলে আমি জানি না আপনি কোথেকে এই রত্ন খুঁজে পেলেন, বাট মানে আমার এই ধরনের কাহিনী এবং আমার ধরনের শ্রোতারা এই ধরনের গল্প, ছোট ছোট গল্প এবং ঘটনা শুনতে অবশ্যই আরো বেশি পছন্দ করবেন।
এরকম আরো কিছু ঘটনা আমরা পরেও বলবো। আর একটা ছোট্ট ঘটনা বলি, যেমন আমরা জানি যে আমাদের দেশে কিন্তু ইদানিং আমরা বলছি যে কি মুখস্থকে না বলো, সব সৃজনশীল প্রশ্ন আসছে এটার সাথে, মুখস্থকে না বলো একটা স্লোগান এসেছে। কিন্তু তোমার মনে আছে কিনা আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম তোতা কাহিনী, সেই যে তোতাকে জ্ঞানী করতে হবে, তোতাকে জ্ঞানী করার জন্য তার মুখে যত রকম বই পুস্তক সবকিছু তার পেটের মধ্যে গেলানো হচ্ছিল, একটা সময় এই অতিরিক্ত পরিমাণ পুঁথি গিলে গেলে তোতাটা শেষ পর্যন্ত জ্ঞানী না হয়ে মারা যায়। সেটা আসলে একটা উপমা ছিল যে মুখস্থ করে করে আসলে আমাদের ভেতরের অন্তরটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা উনি কত আগে ভেবেছিলেন, আর আমরা এতদিনে স্লোগান দিচ্ছি আর কি মুখস্থকে না বলো। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তার একটা ইয়ে ছিল, আমরা জানি উনি স্কুলে যাননি কিছুদিন, যে আর যাননি, তো উনি শেষ মানে পরবর্তীতে এটা তার ছেলেমেয়েদের ক্ষেত্রেও বজায় রাখার চেষ্টা করেছিলেন। উনি বাড়ির যে পড়ালেখা সেটার উপর খুবই গুরুত্ব দিতেন এবং বাড়িতে সপ্তাহে একদিন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী যিনি মৃণালিনী দেবী, উনি প্রতিদিন ছুটি দিয়ে দিতেন একদিন প্রত্যেক কর্মচারীকে, এবং সেদিনের সমস্ত ঘরকন্যা রান্নাবান্না সবকিছু উনি ওনার ছেলেমেয়েদেরকে নিয়ে একসাথে করতেন। তো এটা নিয়ে তার ছেলেমেয়েদের কথা হচ্ছে যে রান্নার কাজে আমাদের খুব উৎসাহ বোধ হতো, রান্না কেমন হলো তা বোঝাবার জন্য রাঁধুনির মাঝে মাঝে চেখে দেখার স্বাধীনতায় কেউ তো বাধা দিতে পারে না। আচ্ছা, আমরা তাহলে কি
এখন, হ্যাঁ মানে আমরা কি, আচ্ছা রাকিব ভাই আপনি কি কিছু বলবেন এ সম্বন্ধে? আপনি কিছু বলতে যাচ্ছেন না, আপনি এরকম চুপ মেরে আছেন কেন রাকিব ভাই? আপনার কি হয়েছে?
নাটক করেই সে,
আপনি আর প্রহরী নন এখন, আপনাদের আমাদের অতি আপনজন রাকিব ভাই,
সে এখনো প্রহরী মরে গেছে।
আচ্ছা, দীপের রবীন্দ্রনাথ সম্বন্ধে আইডিয়াটা কি, চিন্তা ভাবনাটা কিরকম? মানে
ও তো আসলে আমরা যেটাকে বলি নতুন প্রজন্ম।
হ্যাঁ হ্যাঁ, তো তুই এখানে রবীন্দ্রনাথ মানে, আচ্ছা ওকে তুই করে বলছে, আপনারা কিছু মনে করবেন না আমার ভাই। তো তোর মানে রবীন্দ্রনাথ সম্বন্ধে
আমার
আইডিয়া আসলে এরকম কিছু নেই, এখানে বলতে পারি উনি খুব মানে তা খুব একটা হাই পার্সোনালিটি লোক ছিলেন, তিনি খুব ছবি আঁকতে পছন্দ করতেন।
আচ্ছা, উনি ছবি আঁকতে পছন্দ করতেন, আমি জানতাম না। আচ্ছা, তাহলে
করতেন তো?
যদি এটাও জানে, এই জন্য ওকে একটা ধন্যবাদ দেওয়া।
কিন্তু ম্যাক্সিমাম ছবি কিছু বুঝতাম না, উনি কি মানে বোঝাতে চেয়েছেন।
আচ্ছা, তুমি কি রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি দেখেছো?
যে কুষ্টিয়ায় উনি,
আচ্ছা কুষ্টিয়া
গিয়েছিলাম, ওখানে ওনার বাড়ি খাট ধরেছিলাম। এই খাট ধরে বাবা বলে কি এখানেই হলো রবীন্দ্রনাথ ঠাকুর শুয়েছিলেন, আর ওই ওই খাট তুই ধরলি।
আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো তুই বেশ লাকি বলা যায়। তুই রবীন্দ্রনাথ যে ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর যে খাটে শুয়েছিলেন, তুই সেই খাট ধরলি আমার বাবার কথা অনুযায়ী। ঠিক আছে, লাকি। আর কি মনে কর যে রবীন্দ্রনাথের গান বা কবিতা তুই কতটুকু শুনিস, বা তোর ফ্রেন্ডরা কিরকম শুনতো?
গান যা শুনি সব ইউনিক গান তো তোমার কাছ থেকেই শুনি। খুব একটা যা গান শুনি শুনতাম ওগুলো তো মোস্ট কমন।
আচ্ছা,
কবিতা তো আমি কোনো সময় পড়তাম না, এখনো পড়িনি।
আচ্ছা আচ্ছা, বা তোদের কি কখনো সিলেবাস থাকতো না কবিতার?
না, খুবই কম, খুবই কম।
আচ্ছা, এটা কিন্তু আসলে একটা ইয়া ব্যাপার যে রাকিব ভাই, আপনিও হয়তো খেয়াল করে থাকবেন যে নতুন প্রজন্ম যারা স্পেশালি ধরেন ইংলিশ মাধ্যমে পড়াশোনা করছে, তাদের অনেকে দেখা যায় যে তারা রবীন্দ্রনাথের কবিতা বা রবীন্দ্রনাথ সম্বন্ধে খুব একটা ভালো করে জানেন না। তো দেখা যায় যে তারা অনেক কিছু জিনিসটা ফিল করতে পারেন অ্যাকচুয়ালি যে কিরকম। তা আপনার এই বিষয়ে আপনার কোন রকমের ওপিনিয়ন আছে কিনা, আপনার কি মনে হয় কি করা উচিত?
আসলে আমাদের দেশে তো সবকিছুই পরিবর্তন হচ্ছে, এখন আমাদের পরিবর্তনের সাথে সাথে আমরা মনে হয় আমাদের গোড়ার কথা ভুলে যাচ্ছি। আমরা আমাদের বাংলা সাহিত্যের কথা বলতে গেলে অনেক কিছু নতুন নতুন আনছি। তো এখানে ওপিনিয়নটা হচ্ছে আমাদের সবকিছু চেঞ্জের সাথে সাথে এটা চেঞ্জ হয়ে গেছে, যেটা সব চেঞ্জ কিন্তু ভালো না।
ভালো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো কিছু কিছু চেঞ্জ না হওয়াটাই ভালো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমাদের আসলে এই ব্যাপারে খবর মানে খেয়াল রাখতে হবে নিজেদেরই, যেন মানে আমাদের ছোট যারা ভাই বোন বা নতুন প্রজন্ম যদি আমাদের ঘরে থেকে থাকে, তারা
যদি আমাদের সংস্কৃতিকে তারা যদি না চিনতে পারে,
আমাদেরই ব্যর্থতা অ্যাকচুয়ালি, মানে ব্যর্থতা অ্যাকচুয়ালি, কষ্ট।
আর একটা জিনিস কি যে বাঙালির ইতিহাস তো আজকের না, খুবই সমৃদ্ধ।
হ্যাঁ,
যে কোনো সভ্যতার তুলনায় অনেক সমৃদ্ধ এবং পুরনো, সুতরাং এটাকে অবহেলা করার মতো সংস্কৃতি এটা না।
সেটাই ঠিক আছে। আমরা তাহলে পরবর্তীতে গানে চলে যাই, কি বল?
আচ্ছা ঠিক আছে।
তবে সহচরী হাতে হাতে ধরে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাহিনি গাহিনি, আয় তবে সহচরী হাতে হাতে ধরে ধরে নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান, আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধতবে গান, তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান, সপ্তম সুরে বাঁধতবে গান, আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবি গান, ¶¶ হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাইবি গান আয়ে তবে সহচরী হাতে হাতে।
আপনারা কি সুলভ মূল্যে সর্বোচ্চ সেবা সহ বিদেশ ভ্রমণে আগ্রহী? তাহলে আজই টার্গেট ট্রাভেল অ্যান্ড ট্যুরস এর শ্যাম দাস ও তাদের সুদক্ষ কর্মচারীদের সাথে যোগাযোগ করুন। তাদের ঠিকানা 90 ভালচার স্ট্রিট ওয়েস্ট্যান্ড, ফোন নম্বর 3844208, ফ্যাক্স নম্বর 3844658, অথবা মোবাইল নম্বর 0412031301। এটা অন্যান্য সব দিন সহ শনিবারে সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে। শ্যামদাস আমাদের এই কমিউনিটিকে গত 15 বছর ধরে এই সার্ভিস দিয়ে আসছেন। সুতরাং এরপরে আপনি যখন বিদেশ ভ্রমণে যাবেন, টার্গেট ট্রাভেল এবং ট্যুরস এর কথা ভুলবেন না কিন্তু, এবং আরো মনে রাখবেন টার্গেট ট্রাভেল অ্যান্ড ট্যুরস ফরিবির একজন গর্বিত স্পন্সর।
একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল গুনে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল গুনে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাচা পায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রমে রসে জল গুনি, তাই দিয়ে সুরে সুরে রমে রসে জল গুনি। রুচি মম ফাল গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপ্নের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনে। তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনে। রুচি মম ফাল গুনে, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল গুনে।
আমরা দুজন
একটি গায়ে থাকি,
সেই আমাদের একটিমাত্র সুখ, তাহার গাছে গায়ে যে দোয়েল পাখি,
তাহার গানে নাচে আমার বুক,
তাহার দুটি পালন করা ভেড়া জুড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে।
আমাদের গ্রামের নামটি খঞ্জনা,
আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়াই বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক।
তাদের ঘাটে পূজার জপমালা, ভেসে আসে মোধের বাধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা, বেঁচতে আসে মোদের পাড়ার হাতে।
আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা।
আমার নাম তো জানে গায়ের পাঁচজনে,
আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলির পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শোন।
তাদের ছাটে যখন উঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে।
আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,
আমাদের এই নদীর নামটি অঞ্জনা।
আমার নাম তো জানে গায়ের পাঁচজনে,
আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আচ্ছা, আমরা যে গানটি শুনলাম, সরি
কবিতাটি পড়লাম, সেটি এক গায়ে খুবই বিখ্যাত একটি কবিতা, খুব রোমান্টিক, রবীন্দ্রনাথের এক গায়ে কবিতা থেকে।
আমি ঠিক জানি না, আমরা পড়ে শোনালাম। অ্যাকচুয়ালি এটা আমি বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি রিডিং হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি আবৃত্তি হয়নি।
তুমি আসলে আজকে বোধহয় প্র্যাকটিস করার সময় পাওনি, প্র্যাকটিস ছাড়াই যে পড়েছো অনেক ভালো করেছো।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনার অ্যাপ্রিসিয়েশন অ্যাকসেপ্টেড। তারপরে হচ্ছে কবিতাটি কোথায় লেখা হয়েছিল বলতে পারেন?
এটা সঞ্চয়িতা থেকে নেয়া,
কিন্তু লেখা হয়েছিল কোথায় বলতে পারেন?
এটা আসলে
এখানে গায়ের যেমন বর্ণনা দেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে এটা আমাদের বাংলাদেশেরই কোন কোন জায়গার হবে, হয়তো বা চিত্রা নদীর ধারে অথবা অন্য কোন জায়গায়।
এরকম শুনে মনে হচ্ছে, তাই না?
হ্যাঁ হ্যাঁ, রবি ঠাকুর হয়তো বসেছিলেন তখন, হয়তো তারপরে হয়তো তার মাথায় এসছে এবং তিনি লিখে ফেলেছেন, বলা তো যায় না। আচ্ছা, এরপরে বলুন তো আমাদের এখন কি করা যেতে পারে? আমরা কি গান শুনে ফেলবো নাকি একটা?
আচ্ছা, গান শোনার আগে আমরা একটা করে নিই, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যেটা বলতেন আর কি, যে অনেকে বলে না, বেশিরভাগ মানুষের ইউরোপ সম্পর্কে খুব খারাপ একটা ধারণা যে ওরা বস্তুবাদী, ম্যাটেরিয়ালিস্টিক, এরকম অনেক কিছু আমরা জানি কিংবা বলি, কিন্তু ইউরোপ সম্পর্কে ওনার ধারণাটা একটু অন্যরকম ছিল, সেটা একটু বলছি। উনি বলতেন যে আমরা মানে যেরকম সবাই বলে যে তাদের মধ্যে আধ্যাত্মিক আদর্শবাদগুলো নাই, খুব বেশি ম্যাটেরিয়ালিস্টিক, তো উনি বলতেন মানব সমাজে যেখানেই আমরা যে কোনো মঙ্গল দেখি না কেন, তাহার গোড়াতেই আধ্যাত্মিক শক্তি আছে। অর্থাৎ মানুষ কখনোই সত্যকে কল দিয়া পাইতে পারে না, তাহাকে আত্মা দিয়েই লাভ করিতে হয়।
চমৎকার।
ইউরোপে যদি আমরা মানুষের কোন উন্নতি দেখি, তবে নিশ্চয়ই জানিতে হইবে সে উন্নতির মূলে মানুষের আত্মা আছে, কখনোই তাহা জড়ের সৃষ্টি নহে। বাইরের বিকাশে আত্মারই শক্তির পরিচয় পাওয়া যায়। অন্যরকম একটা ধারণা উনি, আসলে রবীন্দ্রনাথ ঠাকুর কবি উপন্যাস সেটা তো ছিলেনই, কিন্তু ওনার দর্শন যেটা, সেটা উনি খুব বড় মাপের দার্শনিক ছিলেন আসলে। তো আমরা এখন আমরা যে একটা গান শুনতে যাব, সেই গানের ছোট্ট একটু গল্প কিংবা ইতিহাস বলে নিই। আমরা এখন যে গানটা শুনতে যাব, এটা বলে অল্ড ল্যাঙ্গ সাইন।
অল্ড ল্যাঙ্গ সাইন,
এটা খুবই বিখ্যাত একটা স্কটিশ ফোক সং।
হ্যাপি নিউ ইয়ার সং অ্যাকচুয়ালি।
হ্যাঁ, এটা হ্যাপি নিউ ইয়ার এ কিংবা গেট টুগেদারে কিংবা স্কুলের যে ইয়েগুলো, গেট টুগেদার গুলো হয়, সেই প্রোগ্রাম গুলোতে এগুলো বাজানো হয়। তো এই গানটা, এমনকি এই গানটা অনেক দেশেই এটা মানে তারা নিজেদের মতো করে গিয়েছে, পৃথিবীর ইউরোপিয়ান কান্ট্রিগুলো তো আছে, জাপান, ফিলিপিন্স, অনেক দেশে। তো রবীন্দ্রনাথ ঠাকুরও এই গানটা তার নিজের মতো করে বাংলা ভাষায় নিয়েছেন।
আমরা আগে শোনার আগে তাহলে আমরা একটু গানটা শুনে নিই, কারণ অনেকে হয়তো গানটা নাও বুঝতে পারে। ঠিক আছে, আমরা চট করে গানটা শুনে ফেলি। চেনা চেনা লাগছে অ্যাকচুয়ালি, মনে হচ্ছে কোনো না কোনো গানের মধ্যে যেন শুনতে পেয়েছি।
আমাদেরকে কি সেই যেটা গানটা বাংলায় আমরা যেভাবে গ্রহণ করে নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে,
সেই গানটা আমাদেরকে অ্যাকচুয়ালি কথা না বলি অ্যাকচুয়ালি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কত গানটা শুনে ফেলি,
of Australians tune in to community radio stations each week. It's where you go to get the homegrown content you really want to hear. But that could all end. The future of radio is digital, and community stations can't risk being left behind. But that's exactly what will happen unless the federal government commits to funding our digital future in the next budget. Find out more and join our campaign to support community radio at committocommunityradio.org.au.
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান করছি তার জন্মবার্ষিকী উপলক্ষে। তো আসলে আমরা কেউই খুব বড় রবীন্দ্রনাথ ঠাকুরের বোদ্ধা নই, যার জন্য আমরা পুরোটাই তার নাটক, গান এবং কবিতা দিয়ে তাকে আমরা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করেছি। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরেকটি কথা না বললেই যেটা নয়, সেটা হচ্ছে যে উনি আসলে এত বড় এবং আন্তর্জাতিক মানের কবি ছিলেন, একমাত্র সম্ভবত না, তিনি আসলে একমাত্র কবি যার লেখা গান দুটি গান দুটি দেশে জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে, এটা আসলে একটা অনন্য একটা কি বলবো অনন্য একটা অভিজ্ঞতা বা অনন্য একটি কাজ।
এরকম
কিন্তু আসলে আর কখনোই দেখা যায়নি, আর ভবিষ্যতে দেখা যাবে কিনা আমি জানি না।
শুধু দুটি দেশের জাতীয় সঙ্গীত না, আরো একটি দেশের জাতীয় সঙ্গীতে তার প্রভাব রয়েছে, বেশ বড় একটি প্রভাব রয়েছে
আসলে।
হ্যাঁ, সেটি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের একজন ছাত্র ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে 1939-40 সালের দিকে, তার নাম আনন্দ সামারকন। সে রবীন্দ্রনাথের গানের দ্বারা এত বেশি প্রভাবিত ছিলেন যে ওই সময় শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতটা রাখা হয়েছিল এর আবহে, এবং টিউনটা নেওয়া হয়েছে একেবারে রবীন্দ্রসঙ্গীতের টিউন হিসেবে। কেউ যদি শ্রীলঙ্কান কোন সময় জাতীয় সঙ্গীত শুনে তার মনে হবে যে সে একটা রবীন্দ্রসঙ্গীত
শ্রীলঙ্কা মাথা, যেটা শ্রীলঙ্কা মাথা গানটা আসলে আমি আমাকে একবার রাকিব শুনিয়েছিল, শুনলে মনে হয় যেন রবীন্দ্রসঙ্গীত, কি ব্যাপার এরকম কেন, তারপর জিনিসটা গীতে দেখা গেল যে আসলে এখানেও রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অবদান রয়েছে।
তার মানে সমগ্র ভারতবর্ষে
এবং সম্ভবত এই উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সার্ধ শত জন্মবার্ষিকী হল সে উপলক্ষে শ্রীলঙ্কা একটি ডাক টিকিট প্রকাশ করেছিল,
একটা ডাক টিকিট প্রকাশ করবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো রবীন্দ্রনাথ তার নিজের জন্ম ক্ষণকে তিনি অ্যাকচুয়ালি মিস করতেন, আমার কাছে যেটা মনে হয় যে উনি একটা গান লিখে গেছেন, হে নতুন দেখা দিক একবার জন্মের প্রথম শুভক্ষণ, এই গানটি দিয়ে অ্যাকচুয়ালি আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করে দিচ্ছি। কারণ এটা প্রতিটি মানুষের জন্ম অ্যাকচুয়ালি তার একটি শুভক্ষণই বটে, কারণ সে সময়ই তার জন্মগ্রহণ হয় এবং তারপরে ওই ক্ষণ থেকে অ্যাকচুয়ালি তার মানে পথ চলাটা শুরু হয় পৃথিবীতে। সো ইটস ডেফিনেটলি এ ভেরি অস্পিশাস মোমেন্ট। তো আমরা এই গানটিতে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সবার জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে যাক। আর
আগামী বুধবারে আবার আমাদের অনুষ্ঠান শোনার জন্য 98.1 পরিবিতে আপনাদের আমন্ত্রণ রইল।
আমি সুমিত বিদায় নিয়ে যাচ্ছি,
ভালো থাকবেন।
রাকিব ভাই ছিলেন,
শুভ সন্ধ্যা সবাইকে, শুভরাত্রি সবাইকে।
আমার ভাই দীপ ছিল,
শুভরাত্রি সবাইকে।
ওকে, আমরা সবাই কাছে বিদায় নিচ্ছি, বাই।